ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله। অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই অনুষ্ঠান তরিকতের পথ দেখছেন, সকলকে জানাই স্বাগত। আমরা অনুষ্ঠানে তরিকত বিষয়ক আলোচনা করে থাকি। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গেই থাকুন, তরিকত বিষয়কে জানুন এবং তরিকতকে আঁকড়ে ধরুন। আসুন শুরুতেই আমরা ভালো ভালো কিছু নিয়ত করি। হাদিসে কারিমার মধ্যে রয়েছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে, তখন যে কোনো একটি দুরুদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বরাকাত রয়েছে। জামউল জওয়ামিলি সুয়ুতি সপ্তম খণ্ড 199 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিসে কারিমা নকল হয়েছে যে আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর রহমতে আলম সৈয়দুল মুরসালিন খাতামিন নবীজিন ইমামুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি জুমার দিন দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুরুদে শাফাআতও রয়েছে। আত-তারগিব আত-তারহিব নামক কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডে উল্লেখ হয়েছে, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তাহলে তার শাফাআত নসিব হবে। দুরূদ শরীফ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দুরূদে পাক ইনশাআল্লাহ তাআলা পাঠ করার দ্বারা শাফাআত নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। দর্শক শ্রোতা, আজকের তরিকতের পথ অনুষ্ঠানে আমরা দেখবেন যে বিভিন্ন যে বিষয়টি আমরা শ্রবণ করব তা হচ্ছে যে আপনারা দেখবেন যে যখন খিলাফত প্রদান করা হয়, তখন যিনি গদিনিসীন পীর থাকেন তিনি তার পাগড়ি দিয়ে দেন অথবা তার জুব্বা শরীফ দিয়ে দেন, পরিয়ে দেন, এবং লিখিত খেলাফত নামার দেয়ার এখন প্রচলন রয়েছে। কিন্তু যিনি পীর হবেন, গদিনিসীন হবেন, কামিল পীর হবেন, যারা কামিল পীর হয়ে থাকেন, তারা জাহির এবং বাতিনকে দেখে শুনে তার যোগ্যতাকে অবলোকন করে তারপরই তাকে খেলাফত বা খিরকা এগুলো প্রদান করে থাকেন। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে এই দিকগুলো এখন বিবেচনা করা হয় না। আমি এর আগেও অনেকবার বলেছি, পীরের ছেলে পীর অথবা শুভাকাঙ্ক্ষী থাকে অথবা পয়সাওয়ালা থাকে তাকেও খেলাফত দেওয়া হয়। বাস খেলাফতের নামে এখন একটা বাণিজ্য চলছে আমাদের সমাজের মধ্যে। কারণ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি সেই শুরু থেকে বলে গিয়েছেন যে তরিকত ব্যাপারটা, তরিকত যে শব্দটি, এটি খুব ভালো শব্দ এবং আল্লাহ ও রসুলকে পাওয়ার একটা মাধ্যম। কিন্তু দুর্ভাগ্যবশত এই পথকে মানুষ দুনিয়া লাভের মাধ্যম তৈরি করে রেখেছে, দুনিয়া লাভের মাধ্যম তৈরি করেছে, আর দুনিয়া লাভের মাধ্যম বলেই তো এখন এটাকে বাণিজ্য সৃষ্টি করা হয়েছে। কিন্তু আল্লাহ আকবার কোরবান হয়ে যান বুজুর্গানে কেরামের প্রতি। কেমন ছিল তাদের অবস্থা? শেখুল ইসলাম আল্লামা ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শেখর রহমতুল্লাহ তালা আলাই, তিনি নিজামউদ্দিন উলিয়া রহমতুল্লাহ আলাইকে তার বিশিষ্ট পোশাক দান করলেন। মজলিসে অনেক বিশিষ্ট তার সহযোগীরা ছিলেন এবং আল্লাহর ওলিগণ উপস্থিত ছিলেন। তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন যে মৌলানা নিজামউদ্দিনকে হিন্দির বিলায়াত দান করা হয়েছে, সুবহানাল্লাহি বিহামদিহি, এবং তাকে সাহিবে সাজ্জাদা তরিকার ক্ষমতা সহ গদিনিশীন করা হয়েছে, এবং তাকে সাহিবে সাজ্জাদা তরিকার ক্ষমতা সহ গদিনিশীন করা হয়েছে। যখন নিজামউদ্দিন উলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি এই অভাবনীয় মর্যাদার কথা শ্রবণ করলেন, তখন পুনরায় তিনি উদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইয়ের কদমবুসি করলেন এবং তিনি তাকে অত্যন্ত স্নেহভরা কণ্ঠে বললেন, হে জাহাঙ্গীরে আলম, মাথা তুলো। আমি মাথা তোলার সাথে সাথে তিনি তার পীর ও মুর্শিদের পাগড়ি মোবারক, যা তার নিকট আমানত হিসেবে ছিল, তিনি নিজ হাতে তা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইয়ের মাথায় পরিয়ে দিলেন, এবং তরিকত আমানত আসা অর্থাৎ লাঠি, যা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে হযরত খাজা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাই হয়ে চিশতিয়া তরিকায় প্রবেশ করেছে, তা তিনি এই নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইকে দান করলেন, এবং তরিকার ও দরবেশি খিরকা যা পূর্বেই দান করেছিলেন, এছাড়া খাজাগণ চিশতি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হতে সিলসিলা বা সিলসিলা তরিকার বংশ পরস্পরা যে খিরকা মোবারক তার নিকট আমানত ছিল, তাও তিনি নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইকে পড়িয়ে দিলেন এবং বললেন, দু রাকাত শুকরানা নামাজ আদায় কর। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই যখন নামাজ পড়ার জন্য কিবলামুখী হলেন, তখন তিনি তাকে বললেন, আসমানের দিকে মুখ করে বললেন, যাও আমি তোমাকে আল্লাহ তাআলার নিকট সোপর্দ করলাম। কে বললেন? ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাই আল্লাহর নিকট সোপর্দ করলেন। এরপর তিনি বললেন যে এসব আমি তোমাকে দিচ্ছি এজন্য যে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তুমি যেন অযথনে না থাকো। এরপর সান্ত্বনা দেওয়ার জন্য এ ফকিরকে বললেন, অর্থাৎ সান্ত্বনা দেওয়ার জন্য নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইকে বললেন, আমিও আমার মুর্শিদের বিসালের সময় দিল্লিতে ছিলাম না, হাসিতেছিলাম। এরপর শায়খ বদরুদ্দিন ইসহাককে নির্দেশ দিলেন গঞ্জে শেখর রহমতুল্লাহ তাআলা আলাই যে খিলাফতনামা লিখে তাকে দিয়ে দাও। তিনি নির্দেশ পাওয়া মাত্র খিলাফতনামা নিয়ে শেখুল ইসলাম ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইকে দিলেন এবং তিনি নিজ হাতে মৌলানা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইকে প্রদান করলেন। এরপর আমাকে আলিঙ্গন করে বললেন, যাও তোমাকে আল্লাহর নিকট সঁপে দিলাম এবং আল্লাহ সাক্ষাৎকারী করলাম। আল্লাহ আকবার। কেমন ছিল তাদের অবস্থা? খিরকা প্রদান করতেন, খেলাফত দিতেন, জাহির ও বাতিন করে দিতেন এবং হিন্দির বিলায়াত প্রদান করে দিলেন। আর এই বিলায়াত প্রদান করা দিয়ে তুমি, আমি তোমাকে হিন্দির বিলায়াত করে দিলাম, এটা যেমন তেমন মানুষকে বলে দেয়া, কোনো ফাসিক ও ফাজিরকে বলে দেয়া? না না, এটা তো হতে পারে না। এমন মানুষকে আল্লাহর ওলিগণ এই খিলাফতের খিরকা পরিয়ে থাকেন যারা আসলেই এই খিরকা পরার যোগ্যতা লাভ করে থাকেন, যাদের মধ্যে যোগ্যতা হয়ে থাকে। আর মনে রাখবেন, যখন গাছে কোনো ফল ধরে তখন গাছের ডাল নুয়ে পড়ে। এর মানে হচ্ছে যাদের মধ্যে এই আপনার বুজুর্গি চলে আসে, যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশক মুহাব্বত ভালোবাসা তৈরি হয়ে যায়, তারা বিনয়ী হয়ে যায়, তারা নিজেকে গোপন রাখার চেষ্টা করেন, সবসময় তারা নিজেকে মুজাহিদের মধ্যে রাখেন, মুশাহাদার মধ্যে রাখেন, প্রত্যেকটা কদম ফেলার আগে কিছু একটা খাওয়ার পূর্বে 100 বার চিন্তা করেন, খাবারটা কোত্থেকে আসলো, কে দিল, কেন দিল, হালাল না হারাম, কোনো সন্দেহযুক্ত খাবার যদি চলে আসে তখন তা গ্রহণ করতেন না। আল্লাহর অলিগণের এরকম অবস্থা। অনেক আউলিয়ে কামিলিনগণ নিজের ব্যাগের মধ্যে, নিজের থলের মধ্যে শুকনো রুটি রাখতেন, কোথাও দাওয়াতে গেলেও সেই দাওয়াতের খাবার খেতেন না, নিজের পকেট থেকে, নিজের ব্যাগ থেকে বের করে সেই শক্ত রুটি, শুকনো রুটি তা ভক্ষণ করতেন। এরকম কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলাকে এভাবে রাজি করেছেন, এভাবে রিয়াজত করেছেন, নিজের নফসকে কষ্ট দিয়েছেন। ভালো খাবার পেলেও তারা খেতেন না, ভালো পোশাক পরিধান করতে চাইলেও তারা করতেন না। যেভাবে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছে করলে অহুদ পাহাড় শূন্য হয়ে যেত, তিনি আলিশানভাবে থাকতে পারতেন, কিন্তু না, তিনি গরিবী হালতকে নিজের উপর অর্পণ করেছেন, নিজে এখতিয়ার করেছেন, ইচ্ছাকৃতভাবে নিজেটা নিয়ে নিয়েছেন, নিজেকে ভালোবেসেছেন। এজন্যই তো কাল কিয়ামতের দিন ধনীদের তুলনায় 500 বছর পূর্বে গরিবরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর ওলিদের অবস্থা দেখো। আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের পদঙ্ক অনুসরণ করার তৌফিক দিক। আর এর জন্য আমাদেরকে তরিকতের রাস্তা ধরতে হবে এবং সঠিক রাস্তা ধরতে হবে। এখন যদি আপনি আমি কোনো ফাসিক ও ফাজির একটা কিছু দেখে বাস তার প্রতি লেগে গেলাম, না, এরকমটা না। আমি বারবার এই কথাগুলো এই জন্য বলি যেন আমরা তরিকতকে দুনিয়া কামাই করার জন্য নিয়েছেন, আমরা তাদের কাছে যেন না পড়ে যাই, তাদের কাছে যেন ইমান বিক্রি না হয়ে যায়, আমরা ধ্বংস হয়ে যাব। সে তো নিজে ধ্বংস হয়েছে, আমাদেরকেও নিয়ে ধ্বংসের মধ্যে পতিত করবে। এজন্য আমাদেরকে দেখে শুনে এই কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। একবার শায়খ আলী মক্কি রহমতুল্লাহ তাআলা আলাই স্বপ্নে দেখলেন যে তিনি আরশ মাথায় বহন করে নিয়ে যাচ্ছেন। সকালে উঠে চিন্তা করতে লাগলেন যে স্বপ্নের তাবির কি হবে, ব্যাখ্যা কি হবে। আমরা অনেকে স্বপ্নে দেখি কিন্তু স্বপ্নের ব্যাখ্যা জানি না, আমরা তাবির জানি না। স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে, স্বপ্ন অনেক প্রকার হয়ে থাকে, কাল্পনিক স্বপ্ন হয়ে থাকে, শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, ফিরিস্তাদের পক্ষ থেকে হয়ে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হয়ে থাকে, অনেক প্রকার হয়ে থাকে। এখন বুঝতে হবে যে আমার প্রতি কোন কোন কোনটা এসেছে। এই জন্য স্বপ্ন যদি কেউ দেখে, ভালো স্বপ্ন হোক, তো এই স্বপ্ন সবার কাছে বলতে নেই, আমরা বলে দিই, ঘুম থেকে উঠেই মানুষ যাকে পায় তাকে বলে দিই, সবার কাছে বলা উচিত। যিনি স্বপ্নের তাবির জানেন তার কাছেই একমাত্র বলা উচিত। তো শায়খ আলী মক্কি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন কি, তিনি আরশকে মাথায় বহন করে নিয়ে যাচ্ছেন। চিন্তা করতে লাগলেন যে এই স্বপ্ন কার নিকট গিয়ে বলবেন, কাকে বললে সমাধান পাওয়া যাবে। তো তিনি হঠাৎ তার খেয়াল হলো যে শহরের মধ্যে বায়েজিদ বুস্তামী, সুলতানুল আরেফিন রহমতুল্লাহ আলাই এর মতো বুজুর্গ তো আর কেউ নেই, আমি তার নিকট যাই, তার নিকট গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জানি। অতএব তিনি রওনা হলেন বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই এর দরবারে। যখন তিনি সুলতানুল আরেফিন খাজা বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই এর বাড়ির নিকট পৌঁছলেন, আর তখনই শুনতে পেলেন যে আজ রাতেই শায়খ বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই এর ইন্তেকাল হয়ে গেছে। এ কথা শুনে সাথে সাথে তিনি একটা চিৎকার দিয়ে লোকজনের ভিড় কেটে বহু কষ্টের মধ্যে ঘরের মধ্যে পৌঁছলেন এবং বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই এর জানাজা কাঁধে নিলেন। মনে রাখবেন, জানাজা কাঁধে নেয় অনেক বড় সওয়াবের কাজ। যে ব্যক্তি জানাজা কাঁধে নিয়ে 40 কদম হাঁটলো, তার 40টি কবিরা গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কত বড় সওয়াব। আমরা কিন্তু এই কাজ করি না। আমাদের এলাকায় যদি কেউ ইন্তেকাল হয়ে যায় তাদেরকে আমরা কাঁধে নেই না, ওই 4-5 জনই রয়েছে নিকটাত্মীয় তারাই কাঁধে নেয়, না, সবার কাঁধে নেওয়া উচিত, ডান দিক থেকে কাঁধে নেওয়া উচিত। প্রথমে পায়ের দিকে ডান দিকে নিন, এরপরে বাম দিকে নিন, এরপরে আবার আপনি সামনের দিকে বাম দিকে নিন, এবার আবার কি, অর্থাৎ 40 কদম আপনি হাঁটুন এই নিয়ে, ইনশাআল্লাহ তার 40টি কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জানাজা কাঁধে নেওয়ার এত সওয়াব, গোসল দেওয়ার এত সওয়াব, কাফন দাফন করার এত সওয়াব রয়েছে, অনেক সওয়াব রয়েছে। আমরা হয়তো অনেকে ভয়তেও যাই না, জানাজায় শরিক হই না, শুনলেও যাই না, সমবেদনাও জানাই না। দেখুন এখানে কিন্তু লেখা নাই কোথাও যে গুণাগার হলে তার এটা হবে না, গুণাগার ব্যক্তির লাশ যদি কাঁধে উঠান তাহলেও কি আপনি 40 কদম হাঁটলেন 40টি গুণা মাফ হয়ে যাবে। আর নেককার ব্যক্তির হলে তো মদিনা মদিনা কোনো আল্লাহর বলির নেককার ব্যক্তি যাকে আল্লাহ তারা মাফ করে দিবেন, তার জানাজার শরিক হলেও যত লোক জানাজার শরিক হবেন তাদেরকে আল্লাহ তারা মাফ করে দেন, এত সওয়াব রয়েছে। তো বলছিলাম শায়খ আলী মক্কি রহমতুল্লাহ আলাই সুদ্দাল আরিফিন বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই জানাজা কাঁধে নিলেন, আল্লাহ একবার আল্লাহ একবার। যখন কাঁধে নিলেন তখন বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই জানাজার ভিতর হতে বললেন হযরত আলী মক্কি রহমতুল্লাহ আলাইকে, তিনি বললেন, তিনি শুনতে পেলেন যে তোমার স্বপ্নের তাবির হচ্ছে এটাই যে আরশ হচ্ছে আমার জানাজা, স্বপ্নে তাবির বলে দিলেন। উনি স্বপ্নে দেখলেন যে আরশ মাথা নিচ্ছেন, এর মানে হচ্ছে কি তিনি তার বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহির জানাজা কাঁধে নেবেন। সুবহানাল্লাহ বিহামদি আল্লাহু আকবার আল্লাহু আকবার। এজন্য আমাদেরও আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করার জন্য আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে, আর নয়তো আমরা দুনিয়া আখেরাত আমাদের জন্য বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমরা আল্লাহর ওলিগণের কথা শুনছি, তাদের বাণীগুলো শুনছি, তাদের ইন্তেকালের অবস্থা শুনছি, কেমন অবস্থা ছিল, তাদের কারামত সম্পন্ন জীবন নিয়ে আমরা শ্রবণ করছি, তারপরও কি আমরা নামাজি হয়ে যাব না, তারপরও কি আমরা রোজা রাখবো না, তারপরও কি আমরা খারাপ কাজ ছেড়ে দিব না, তারপরও কি আমরা মসজিদমুখী হব না? হয়ে যাই, হয়ে যাই, আমরা নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, মহিলারা পর্দার মধ্যে থাকুন, স্বামীর আদেশ মেনে চলুন, যারা সন্তান রয়েছেন মা বাবার কথা মেনে চলুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, যারা পুরুষ রয়েছেন দাড়িকে এক মুষ্টি রাখুন, মহিলারা পর্দার মধ্যে থাকুন, আল্লাহর ইবাদতের মধ্যে থাকুন, যা কিছুই করুন না কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, আগে নামাজ পড়ে নিন তারপরে কাজ করুন। নামাজের মধ্যে শান্তি রয়েছে, নামাজের মধ্যে রহমত রয়েছে, নামাজের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে শীতলতা রয়েছে, নামাজের মধ্যে রিজিকের বরকত রয়েছে, নামাজের মধ্যে জান্নাত রয়েছে, আর নামাজ না পড়ার মধ্যে সকল অকল্যাণ রয়েছে। এজন্য নিয়ত করে নিন ইনশাআল্লাহ তাআলা নামাজ আমরা আদায় করব। 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় লাগে নামাজ পড়তে? আমাদের বেশি সময় লাগে না, অল্প একটু সময় লাগে, আমরা চেষ্টা করি নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য। অনেকে বলে আমি রোজা রাখবো কেমনে, আমার তো ডায়াবেটিসের সমস্যা, বারবার ক্ষুধা লাগে, বারবার খেতে হয়, আমার সেই সমস্যা এই সমস্যা, রেখেই দেখুন। যদি হায়াত কমে যায়, হায়াত শেষ হয়ে গেল আর আপনি রোজা না রাখা অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায়, আর রোজা অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, ডাক্তার যাদেরকে একান্ত নিষেধ করেন যে রোজা রাখলে আপনার মৃত্যু ঝুঁকি রয়েছে, রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তখন একটা সুরত থাকে, আমরা নিজেরা নিজেদের কেয়াজ করে ফেলি, একটু অসুস্থ হলেই চেয়ারে বসে নামাজ পড়ি, সারা রাস্তা হেঁটে বেড়াচ্ছি, মসজিদে এসেই চেয়ারে বসে নামাজ আদায় করা শুরু করে দিলাম, কেমন একটা অবস্থা সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের সমাজের মধ্যে, মসজিদগুলোর মধ্যে চেয়ারে ভর্তি হয়ে যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়ে, আর এখন তো আরেকটা ই হয়ে যাচ্ছে, এলাকার মধ্যে সবচেয়ে যারা ধনী ব্যক্তি মানে টাকা পয়সা আছে তিনি এসে চেয়ারে বসে নামাজ পড়ে, এরকমও দেখা যায়। একটু ক্ষমতাধর পাওয়ার আছে, চেয়ারে বসে নামাজ পড়ে। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর ওলিগণ কিভাবে ইবাদত করেছেন, রিয়াজত করেছেন, আমরা শ্রবণ করলাম জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির ঘটনা, যে রাতে যতক্ষণ না দু খতম কোরআনে পাক না করতেন ততক্ষণ অন্য কোনো কাজে তিনি নিমগ্ন হতেন না। কতই ইবাদত, হাজার হাজার রাকাত নফল নামাজ পড়তেন, অজু অবস্থায় থাকতেন, ইবাদতের পাহাড় করে ফেলতেন, তারপরে বলতেন কোনো ইবাদত আমার নেই, আল্লাহ কোনো ইবাদত আমার নেই, তুমি আমাকে তোমার রহমতের চাদরে ঢেকে নাও। আর আমরা একটু ইবাদত করে এর ওয়াস্তা দিতে থাকি, অনেক ইবাদত করে ফেলেছি, অনেক ইবাদত করেছি, আমার উপর কেন এমন বিপদ আসছে জানি না, কোনো অন্যায় তো আমি করছি না, এত নামাজ নামাজ তো পাচক তো পড়ি, কেন আমার উপর এত বিপদ আসছে, নামাজ হয় কি হয় না তা আমরা জানি না, ইবাদতের ওয়াস্তা দেই আমরা। কিন্তু আল্লাহর ওলিগণের এমন সিস্টেম ছিলেন না, তাদের সিস্টেম ছিল কোনো বিপদ চলে আসলে তখন আল্লাহ তাআলা দরবারে, শুধু নিজের বিপদ না অন্যের বিপদ ও এলাকার মধ্যে বিপদ ও দেশের মধ্যে বিপদ হলেও তখন বলতো এটা আমার গুনাহের কারণে হয়েছে, আল্লাহ তুমি আমাকে সহ সবাইকে মাফ করো, এভাবে দোয়া করতো। আর আমাদের সমাজের মধ্যে এখন হচ্ছে কি, কেউ বিপদে পড়লে বলি ওই যে বিপদে পড়েছে, পড়বে না কি করবে, কত আকাম কুকাম করে বসে আছে, ধরছে এখন আল্লাহ, এরকম করে আমরা কটুক্তি করে কেউ অসুস্থ হয়ে পড়লো তখন তার অতীতকে স্মরণ করাই দিই। ভাই নিজের দিকে তাকাই, নিজে কী অবস্থায় রয়েছি, আমি মানুষের দিকে আঙ্গুল কেন তুলি, এটা হতে পারে আল্লাহ তার উপর পরীক্ষা নিচ্ছেন আর আপনি তার উপর ব্লেম দিচ্ছেন, এরকম তো হতে পারে সমাজের মধ্যে, এই কাজগুলো করা থেকে আমরা বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। বাস নেক সোহবতের সাথে, নেক পরিবেশের সাথে যদি আমরা সময় অতিবাহিত করি, মাদানী চ্যানেলের সাথে সময় অতিবাহিত করি, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো, বুঝতে পারবো, কারো দোষ ত্রুটি অন্বেষণ করার কোনো প্রয়োজন নেই, আমি আমার মতো করে থাকি, আল্লাহকে রাজি করার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।